الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة الفلاح حي على الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام علیکم ورحمۃ اللہ اشہد اللہ الہ الا اللہ وحدہ لا شریک لہ وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك اهدنا الصراط المستقيم المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র পদমর্যাদা এবং তার জ্যোতির পরাকাষ্ঠার বিবরণ দিতে গিয়ে এক জায়গায় হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন যে বিবেক বুদ্ধি মেধা এবং সকল উন্নত চারিত্রিক গুণাবলী এবং বৈশিষ্ট্যাবলী এই নিষ্পাপ নবীর সত্তা এমন ভারসাম্য এবং সূক্ষ্মতা এবং আলোকিত ছিল যে এলহাম লাভের পূর্বেই স্বতঃস্ফূর্তভাবে তা প্রজ্বলিত হওয়ার জন্য প্রস্তুত ছিল। অর্থাৎ বিবেকের দিক থেকে, বুদ্ধির দিক থেকে, মেধার দিক থেকে এবং অন্যান্য নৈতিক গুণাবলীর ক্ষেত্রে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন, উপনীত ছিলেন যার কোন সীমা নেই। সকল চারিত্রিক গুণ এবং তার প্রতিটি কর্মে ছিল জ্যোতি, প্রতিটি কর্মে ছিল আলো এবং কোরআনে কারীমের এই যে আয়াত নূরুন আলা নূর, অর্থাৎ নূরের উপর নূর বর্ষিত হয়েছে, আলোর উপর আলো বর্ষিত হয়েছে, এই সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন যে এর অর্থ হল হযরত খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণময় সত্তায় বহু ধরনের জ্যোতির সমাহার ঘটেছে, এই সমস্ত জ্যোতির উপর স্বর্গীয় আলো অর্থাৎ আল্লাহর ওয়াহী নাজেল হয়েছে আর সেই ওয়াহীর সেই নূরের কারণে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুল আম্বিয়ার পবিত্র সত্তা বিভিন্ন ধরনের নূরের সমাহার এবং সম্মেলন স্থল ঘটেছে, সম্মেলন স্থল সাব্যস্ত হয়েছে। তিনি আরো বলেন যে কোরআনে কারীমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নূর এবং সিরাজ মুনির রাখা হয়েছে, প্রদীপ্ত সূর্য বা প্রদীপ আখ্যা দেওয়া হয়েছে। এক জায়গায় নূর এবং সিরাজ মুনিরের ব্যাখ্যা মুসলিম ইসলাম এভাবে করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সেরাজ বা প্রদীপ রাখার কারণ হল এক প্রদীপ থেকে সহস্র সহস্র বরং লক্ষ লক্ষ প্রদীপ জ্বালানো সম্ভব, আর প্রথম এর ফলে প্রথম প্রদীপে কোন ত্রুটি আসে না, কিন্তু চন্দ্র সূর্যে এই বৈশিষ্ট্য নেই। এর অর্থ হল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং আনুগত্যের ফলে হাজার এবং লক্ষ লক্ষ মানুষ এ পর্যায়ে এ পদমর্যাদায় উপনীত হবে, তার কল্যাণ ধারা কল্যাণ রাজি বিশেষ নয় বরং গণকল্যাণ ধারা। তো এটি খোদাতালার রীতি এবং সুন্নত যে চরম অন্ধকারের যুগে খোদা তার কিছু বৈশিষ্ট্যের সুবাদে কোন মানুষকে নিজের পক্ষ থেকে জ্ঞান এবং আধ্যাত্মিক তত্ত্ব শিখান এবং তার কথায় প্রভাব থাকে এবং তার দৃষ্টিতে আকর্ষণী বৈশিষ্ট্য থাকে, তার দোয়া কবুল হবে গৃহীত হয়, কিন্তু তিনি তাদের দৃষ্টি শুধু তাদের আকর্ষণ করে এবং তাদেরকেই তাদের কথা প্রভাবিত করে যারা খোদাতালার দৃষ্টিতে মনোনীত হওয়ার যোগ্য। দেখো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো সিরাজে মুনির বা প্রদীপ্ত সূর্য বা প্রদীপ, কিন্তু কই আবু জেহেল তো তাকে গ্রহণ করতে পারল না। আজ আমি খোদার এই নূর এবং প্রদীপ্ত আলোকিত প্রদীপ বা প্রদীপ্ত সূর্য বা নূরুন আলা নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক সৌন্দর্য সম্পর্কে বা বাহ্যিক যে আলো তার সত্তায় ছিল তা সম্পর্কে বলবো, এর মাধ্যমে তার সৌন্দর্য স্পষ্ট হবে আর এভাবে তার মর্যাদা এবং উম্মতকে সেই নূরে আলোকিত করার জন্য তিনি যে কিছু দোয়া শিখিয়েছেন তা আপনাদের সামনে উল্লেখ করব। আমার ধারণা ছিল। এরপর মোসেমা ইসলামেরও কিছু ঘটনা তুলে ধরব, কিন্তু এই ঘটনাগুলি যেহেতু অনেক রয়েছে তাই আজ তা হয়তো সব বর্ণনা করা সম্ভব হবে না। কামেল এবং সম্পূর্ণ পরিপূর্ণ মানব যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আকাশ এবং পৃথিবী তোমার খাতিরেই সৃষ্টি করেছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে নূর ছিলেন বা আলো ছিলেন সে সম্পর্কে তিনি বলেন যে মিরকাতুল মাসাবি মিশকাতের ব্যাখ্যায় আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সর্বপ্রথম বস্তু যা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তা হলো আমার নূর বা আমার জ্যোতি। অর্থাৎ সূচনাতেই আদিতেই আল্লাহ তাআলা সিদ্ধান্ত করে রেখেছেন যে এই কামেল মানবকে প্রদেয় নূর বা আলো, সেই আলো বা সেই জ্যোতি যা পূর্ববর্তী কাউকে দেয়া হয়নি আর পরবর্তী কাউকেও দেয়া হবে না বা ভবিষ্যতে আগত কাউকেও দেয়া হবে না, তা শুধু কামেল এবং সম্পূর্ণ মানব উৎকর্ষ মানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতর ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাতার একটি স্বপ্নের কথা বর্ণনা করতে গিয়ে বলেন যে আমার মা বলেছেন যে আমি স্বপ্নে দেখেছি যে আমার ভিতর থেকে একটি আলো বেরিয়েছে, আমার ভিতর থেকে এক জ্যোতি বেরিয়েছে যা সিরিয়ার রাজপ্রাসাদকে আলোকিত করেছে। তো দূর দূরান্তের বিভিন্ন জায়গা এবং রাজপ্রাসাদ এবং সুদূর দেশকে আলোকিত করার সংবাদ আল্লাহ তাআলা তার মাকে দিয়েছেন, যেই মা নিজ সন্তানের জন্ম দেখেছেন বিধবা অবস্থায় বৈধব্যে, আর তিনিও খোদার তাকদীর অনুসারে এই সন্তানের পুরো জীবন দেখেননি, তাকে খোদা তালা আশ্বস্ত করেছেন, নিশ্চয়তা দিয়েছেন যে পিতৃস্নেহ থেকে বঞ্চিত এই সন্তান বঞ্চিত বা রিক্ততার মাঝে শূন্যতার মাঝে তার জীবন কাটবে না, বরং তার নূর বা আলো সমগ্র মানবতাকে জ্যোতির্মণ্ডিত করার আলোকিত করার কারণ হবে। আজ আমরা দেখি কত মহিমার সাথে তার মায়ের এই স্বপ্ন পরিপূর্ণতা লাভ করছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র গঠন গড়ন সম্পর্কে একটি হাদিসে এসেছে, হযরত হাসান বিন আলী বলেন যে আমি আমার মাম্মু হযরত হিন্দ বিন আবি হালাকে রাসূল হালার কাছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র চেহারা কেমন ছিল তা জিজ্ঞেস করেছি। তিনি খুব সুন্দরভাবে রাসূলুল্লাহর চেহারার বিবরণ তুলে ধরতেন, আর আমার ইচ্ছা ছিল যে আমার সামনে যেন তিনি তা বর্ণনা করেন যে আমি আঁকড়ে রাখতে পারি আমার স্মৃতিতে। তিনি বললেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চেহারায় ছিল প্রতাপ এবং খুব আকর্ষণীয় উজ্জ্বল চেহারা ছিল, চতুর্দশী চন্দ্রের মতো উজ্জ্বল ছিল তার পবিত্র চেহারায়। তার সৌন্দর্য সম্পর্কে আরেকটি রওয়ায়েতে আছে হযরত জাবির বিন সামরার পক্ষ থেকে বর্ণিত যে তিনি সাল্লাম বলেছেন আমি মহানবী সাল্লামকে পূর্ণিমার রাতে দেখেছি, তিনি এক লাল রঙের কাপড় পরিহিত ছিলেন, কখনো তার চেহারায় আমি একবার তার চেহারার দিকে তাকিয়েছি একবার চন্দ্রের দিকে তাকাই, আমার দৃষ্টিতে তিনি চন্দ্রের তুলনায় অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব ছিলেন। আরেকটি হাদিসে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে বর্ণিত, তিনি বলেন যে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রং ফর্সা ছিল যেন তাকে রূপা দিয়ে বানানো হয়েছে, আরেকটি হাদিসে তার পবিত্র সৌন্দর্য এবং চেহারার জ্যোতির কথা বা নূরের কথা এভাবে বর্ণিত হয়েছে। হযরত ইবনে আব্বাসের পক্ষ থেকে বর্ণিত, তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতগুলোর মাঝে কিছুটা গ্যাপ ছিল, এক দাঁতের সাথে অন্য দাঁতের সামান্য দূরত্ব ছিল। যখন তিনি কথা বলতেন, সম্মুখের দাঁতের মধ্য থেকে এক ধরনের নূর বা আলো বা জ্যোতি প্রকাশিত হতো। তার এই জ্যোতি বা আলো প্রত্যেক নেক প্রকৃতির মানুষই প্রত্যক্ষ করত। আরেকটি হাদিসে আছে, আব্দুল্লাহ বিন সালাম বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি যখন মদিনায় আসেন, বলা হলো যে মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন হয়েছে, আমিও তাকে দেখার জন্য আসি মানুষের ভিড়ের মাঝে। যখন আমি গভীর মনোযোগ সহকারে মহানবী ইসলামের পবিত্র চেহারার দিকে তাকালাম, আমি নিশ্চিত হলাম যে এই পবিত্র চেহারা কোনো মিথ্যাবাদের, এই চেহারা কোনো মিথ্যাবাদের হতে পারে না। যেভাবে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখা হয়েছে প্রদীপ, আর এক প্রদীপ থেকে সহস্র প্রদীপ প্রজ্বলিত হয়। পৃথিবী দেখেছে যে তিনি নিজ জীবনেই সহস্র এবং লক্ষ লক্ষ প্রদীপ প্রজ্বলিত করেছেন, আর আজ পর্যন্ত এই প্রদীপ, এই আলো পৃথিবীতে বিস্তৃত হচ্ছে, বিস্তার লাভ করছে। খোদা তাআলা এই জ্যোতির্মণ্ডিত আলোকিত ইবাদতকারী এবং সৎকর্মশীলদের শুভ সংবাদও দিয়েছেন, পূর্ণবান্ধবদের শুভ সংবাদও দিয়েছেন যে তারা জান্নাতের ওয়ারিশ হবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই আমি এই সমস্ত জ্যোতির্মণ্ডিত এবং আলোকিত লোকদের শনাক্ত করতে সক্ষম হবে। বিস্তারিত বিবরণ একটি রয়েতে আছে, এভাবে বর্ণিত হয়েছে। আব্দুর রহমান বিন জুবাইর বলেন যে আমি হযরত আবু যর এবং হযরত আবু দরদার কাছে শুনেছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত দিবসে বিভিন্ন উম্মতের ভিড়ের মাঝে আমি আমার উম্মতকে সহজেই চিনতে পারব। সাহাবারা জিজ্ঞেস করলেন যে হে আল্লাহর রাসূল, এটি কিভাবে সম্ভব হবে, কিভাবে চিনবেন আপনি নিজ উম্মতকে? তিনি বলেন যে আমি তাদেরকে শনাক্ত করব বা চিনতে পারব, কেননা তাদের কিতাব বা আমলনামা তাদের ডান হাতে অর্পণ করা হবে, আর অজস্র ধারায় সেজদার কারণে তাদের চেহারায় সেজদার যে লক্ষণ থাকবে তার মাধ্যমে তাদেরকে চিনব। তাদের সেই আলোর মাধ্যমে আমি তাদের শনাক্ত করব যা তাদের সম্মুখে বিরাজ করবে। আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, তাদের নূর তাদের সম্মুখে ধাবমান থাকবে, বিরাজমান থাকবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সেজদাকারীদের বা যারা সেজদা করে খোদা তালার দরবারে এমন মোমেনদের সম্পর্কে বলেন যে তাদের ললাট থেকে বা চেহারা থেকে জ্যোতি বা আলো প্রকাশিত থাকবে। তারা হম রুকা সজ্জা দাইয়াত তাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সিমাহুম ফি উজুহিহিম মিন আসদারিস সুজুদ। তুমি তাদেরকে রুকু এবং সেজদারত দেখবে, তারা খোদার কাছেই তার কৃপা অন্বেষণ করবে, সেজদার কারণে তাদের চেহারায় লক্ষণ প্রকাশ পাবে। চেহারার এই জ্যোতি অজস্র ধারায় সেজদা খোদা তালার সন্তুষ্টি অর্জনের জন্য সদা প্রস্তুত থাকা, আর সন্তুষ্টি অর্জনের চেষ্টার কারণে তাদের নূর তাদের সম্মুখে ধাবমান থাকবে, যারা তাদের সম্মুখে ধাবমান থাকবে যারা সৎকর্মশীল এবং ইবাদতকারী। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে তাদেরকেই অন্তর্ভুক্ত করেছেন যারা খোদার সন্তুষ্টির সন্ধানী এবং যারা ইবাদতে সদা সোচ্চার। সুতরাং এক আহমদীর এই বিষয়কে ভালোভাবে হৃদয়ে গেঁথে নেওয়া উচিত। ইবাদতের মান উন্নত করার পর যে মানুষ জ্যোতির্মণ্ডিত হয় সে সম্পর্কে হাদিসে আছে, হযরত বুরাইদা বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন অন্ধকারে মসজিদে আগমনকারীদের কিয়ামত দিবসে তুমি কামেল নূরের শুভ সংবাদ দাও, অর্থাৎ ফজর ও এশার সময় যারা মসজিদে আসে তাদেরকে তুমি নূরের বা আলোর শুভ সংবাদ দাও, কেননা কষ্ট করে আসে। এক জায়গায় তো কঠোরভাবে সতর্ক করেছেন রাসূলুল্লাহ তাদেরকে যারা ফজর এবং এশার নামাজে আসে না। তো এমন মানুষই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে তার শিক্ষার অনুসরণে আল্লাহ সন্তুষ্টির সন্ধানে কারণে তারা নূর এবং আলো অর্জন করে, আদরা আলোকিত হয়। এরপর ক্ষমা এবং শাফায়াতের বিষয় আসে যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার পবিত্র সত্তার সাথে এর এক বিশেষ সংশ্লিষ্টতা আছে। এটি রওয়ায়েতে আছে, হাদিসে আছে যে হযরত উকবা বিন আমির জহনী বর্ণনা করেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা বলতে শুনেছি যে আল্লাহ তাআলা যখন পূর্ববর্তীদের এবং পরবর্তীদের একত্রিত করবেন আর তাদের মাঝে তিনি সিদ্ধান্ত করবেন, সিদ্ধান্তের কাজ শেষ হওয়ার পর মুমিনেরা বলবে যে আমাদের প্রভু আমাদের মাঝে মীমাংসা করেছেন, কে আছে যে আমাদের প্রভুর কাছে আমাদের জন্য শাফায়াত করবে বা করতে পারে। মুমিনদের সম্পর্কে সিদ্ধান্ত হয়েছে আর মুমিনরা জিজ্ঞেস করছেন যে শাফায়াত কে করবে, সুপারিশ কে করবে আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য। তখন তারা নিজেরাই বলবে যে চলো আদমের কাছে যাই, কেননা খোদা তাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, তার সাথে বাকালাপ করেছেন। তারা আদমের কাছে এসে বলবেন যে আপনি চলুন এবং আমাদের প্রভুর দরবারে আমাদের জন্য শাফায়াত করুন। আদম বলবেন যে নূহের কাছে যাও, তারা নূহের কাছে আসবেন, নূহ তাদেরকে ইব্রাহিমের কাছে পাঠাবেন, ইব্রাহিমের কাছে তারা আসলে তিনি তাদেরকে মূসার কাছে পাঠাবেন, এরপর তারা মূসার কাছে যখন আসবেন তারা তিনি তাদের ঈসার কাছে প্রেরণ করবেন, ঈসার কাছে আসলে ঈসা তাদেরকে বলবেন যে আমি তোমাদেরকে নিরক্ষর নবীর কাছে যেতে বলছি। তিনি রাসূলুল্লাহ বলেন যে তখন তারা আমার কাছে আসবে এবং আল্লাহ তাআলা আমাকে তার কাছে দণ্ডায়মান হওয়ার নির্দেশ দেবেন, এরপর আমার বসার স্থান থেকে এমন সৌরভিত বাতাস উদ্ভূত হবে যেমন সৌরভ পূর্বে কেউ কখনো পায়নি, এমনকি আমি এক পর্যায়ে আমি আমার প্রভুর সামনে উপস্থিত হব, তখন তিনি আমাকে শাফায়াতের অনুমতি দেবেন, আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আল্লাহ তাআলা নূর বা জ্যোতিতে বা আলোতে আমাকে সমৃদ্ধ করবেন। তখন কাফের ইবলিসকে বলে যে মুমিনরা এমন ব্যক্তি খুঁজে বের করছে যে তাদের জন্য শাফায়াত করবে, তুমিও ওঠো, তুই উঠ আর আমাদের নিজ প্রভুর কাছে আমাদের জন্য শাফায়াত কর, কারণ তুই আমাদেরকে পথভ্রষ্ট করেছিস। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে সে যখন দণ্ডায়মান হবে তার বসার স্থান থেকে এমন দুর্গন্ধযুক্ত বাতাস বের হবে যা যে দুর্গন্ধ পূর্বে কেউ কখনো পায়নি, এরপর তাকে জাহান্নামে ঠেলে দেওয়া হবে। তখন তাকে বলা হবে যে ওয়াকালা শাইতানু লাম্মা কুদে আলা আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ফাওয়া'আদতুকুম ওয়া'আখলাফতুকুম। শয়তান বলবে যে এই বিষয়ে যখন সিদ্ধান্ত হবে তখন শয়তান বলবে যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সত্য প্রতিশ্রুতি দিয়েছেন আর আমি তোমাদের সাথে সবসময় ওয়াদা করে তার ব্যত্যয় করেছি আর আজও একই অবস্থা। তো এই হলো আমাদের প্রভু, আমাদের মনিব, খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মর্যাদা এবং পদমর্যাদা, তার জ্যোতি সকল নবীর তুলনায় বেশি উজ্জ্বল আর শাফায়াতের অনুমতি শুধু তাঁকে দেওয়া হবে। সুতরাং সহস্র সহস্র দরুদ এবং সালাম এই প্রিয় রসুলের উপর যার সাথে সংশ্লিষ্ট হলে ইহকাল ও সুনিশ্চিত হয় এবং পরকালও। একটি হাদিসে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যখন প্রভাত হয় সকালে প্রত্যেকের এটি বলা উচিত যে আমাদের জীবনে প্রভাত এসেছে এবং আল্লাহর পৃথিবীতে আল্লাহ পৃথিবী প্রভাত দেখেছে, সেই আল্লাহ যেন সারা বিশ্ব জগতের প্রতিপালক। হে আল্লাহ, আমি তোমার কাছে এই দিনের কল্যাণের ভিক্ষা চাই এবং তোমার সাহায্য ভিক্ষা চাই, এই দিনের আলো এবং বরকত এবং হেদায়েত প্রত্যাশা করি। আর এই দিনে যেই অনিষ্ট রয়েছে এবং এরপর যে অনিষ্ট আসতে পারে তা থেকে তোমার আশ্রয় কামনা করি। সন্ধ্যায়ও তার একই দোয়া করা উচিত। সুতরাং নূর লাভের জন্য, খোদার সন্তুষ্টির জন্য, ইহ এবং পরকালকে সুনিশ্চিত করার জন্য দোয়া করার প্রয়োজন। এর উত্তম মাধ্যম যা পূর্বের হাদিসে বর্ণিত হয়েছে তা হল ইবাদত করা এবং রাতে ইবাদত করা, দিনে তাকওয়া অবলম্বন করা, খোদা ভীতির মাঝে দিন যাপন, দিনের আবশ্যকীয় নামাজ পড়া। এক রওয়ায়েতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর বা জ্যোতি অর্জনের জন্য, আলো জ্যোতির্মণ্ডিত হওয়ার জন্য, এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর বা জ্যোতি থেকে কল্যাণমণ্ডিত হওয়ার জন্য, খোদার তহিদ হৃদয়ে প্রতিষ্ঠার জন্য মোমেনদেরকে এভাবে নসিহত করেছেন যে হযরত সাহল বিন মাজ পিতার পক্ষ থেকে বর্ণনা করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সূরা কাহাফের প্রারম্ভিক এবং শেষের আয়াতগুলো তেলাওয়াত করবে তা তার জন্য আপাদমস্তক আলো হিসেবে কাজ করবে। যে এই পুরো সূরা পড়বে সেই পুরো সূরা তার জন্য আকাশ এবং পৃথিবীর মাঝে আলো হিসেবে কাজ করবে। এক হাদিসে দাজ্জালের যে ফিতনা এবং নৈরাজ্য রয়েছে এটা থেকে বাঁচার জন্য সূরা কাহাফের প্রাথমিক 10 আয়াত এবং শেষের 10 আয়াত পড়ার প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন এবং নসিহত করেছেন। দাজ্জালের সৃষ্ট নৈরাজ্য এবং ফিতনা, খোদার তহিদকে অস্বীকার করার ফিতনা প্রকৃতপক্ষে আজকাল এই ফিতনার প্রবল রূপ ধারণ করেছে, আর এই কারণে এই আয়াতগুলো পড়ার প্রতি গভীর মনোযোগ দেওয়া দরকার। দাজ্জাল প্রতারণাবশত পৃথিবীতে যে বিভিন্ন শিরকের বিস্তার ঘটিয়েছে তা থেকে বাঁচা দরকার। খোদার একত্ববাদের স্বীকারোক্তি আর তহিদ পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য ইবাদতের প্রতি মনোযোগী হওয়ার প্রয়োজন আছে, এই আয়াত নিয়ে ভাবা দরকার, এই আয়াতগুলো নিয়ে হওয়া দরকার। যদি আমরা নিজ হৃদয়ে প্রকৃত তহিদ এর বীজ বপন করি তাহলে আমরা সেই আলো থেকে, সেই জ্যোতি থেকে, সেই নূর থেকে অংশ পাব যা খোদার আলো, যার সবচেয়ে কামেল বিকাশ স্থল হলেন মহানবী সাল্লাল্লাহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কামেল মানব আখ্যায়িত হয়েছেন। তাই শুধু আয়াত পাঠ করলেই মানুষ নূর বা আলো থেকে অংশ পাবে না, বরং সেই আদর্শ অনুসরণে সে আলোকিত হবে যা তাওহীদ প্রতিষ্ঠার নিমিত্তে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে প্রকাশ করেছেন। এরপর তিনি উম্মতকে বিশৃঙ্খলা ফিতনা ফাসাদ থেকে বাঁচার জন্য, সমাজকে আকর্ষণীয় করে তোলার জন্য, নিজেকে নিজ ভবিষ্যৎ প্রজন্মকে সেই নূরে আলোকিত করার জন্য তিনি দোয়া শিখিয়েছেন। একটি হাদিসে আছে যে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই উক্তি বা বাক্য শেখাতেন, কিন্তু আমাদের এটি শেখানো তার তাশাহুদ শেখানোর মতো বিষয় নয়, শুধু তার উক্তি ছিল হে আল্লাহ, আমাদের হৃদয়ে কল্যাণ রাজির সমাহার ঘটাও, আমাদের মাঝে মীমাংসার ব্যবস্থা করো, আমাদেরকে শান্তির পথ প্রদর্শন করো, অন্ধকার থেকে মুক্তি দাও এবং আলোর দিকে পরিচালিত করো, আমাদেরকে পাপ এবং ফিতনা নৈরাজ্য থেকে রক্ষা করো, এইগুলো এর সম্পর্ক অন্তর্নিহিত, এটি অন্তর্নিহিত বিষয় হোক বা যে হে আল্লাহ আমাদের কান চোখ এবং হৃদয়ে বরকত দাও, স্ত্রী এবং সন্তানকে বরকতের কারণ করো, আমাদের প্রতি দয়ার সাথে দৃষ্টি দাও, তুমি অনেক বেশি তওবা কবুলকারী এবং বারবার দয়াকারী, আমাদেরকে তোমার নিয়ামতের প্রতি কৃতজ্ঞ করো এবং সেই নিয়ামতকে গ্রহণকারী করো এবং সেই নিয়ামত আমাদের জীবনে পরিপূর্ণ করো। আর বড় নিয়ামত হল মোমেনের জন্য আল্লাহর ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকা এবং সৎকর্ম করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর প্রাপ্য অধিকার তাকে দেয়া, আর এর জন্য প্রত্যেক মোমেনের সচেষ্ট থাকা উচিত। তিনি আরো একটি দোয়া শিখিয়েছেন, তাউস বর্ণনা করেন, তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে শুনেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে তাহাজ্জুদের জন্য দণ্ডায়মান হতেন এই দোয়া করতেন যে হে আল্লাহ তুমি প্রশংসনীয়, তুমি প্রশংসার যোগ্য, আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সবকিছুকে তুমি নিজ অবস্থায় সবকিছু দণ্ডায়মান রেখেছ, প্রশংসার যোগ্য তুমি, আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর অধিপতি তুমি, প্রশংসার তুমি যোগ্য, আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর প্রকৃত আলো তুমি, প্রশংসার যোগ্য তুমি, কেননা তুমি আকাশ এবং পৃথিবীর অধিপতি, আর প্রশংসনীয় তুমি, কেননা তুমি সত্য, তোমার প্রতিশ্রুতি সত্য, তোমার সাথে সাক্ষাৎ অবশ্যই সত্য, তোমার উক্তি সত্য, জান্নাত সত্য এবং দোজখ সত্য, নবীরা সত্য, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য সহ এসেছেন, আর কিয়ামত যে অবশ্যম্ভাবী তাও ছিল সত্য কথা। হে আল্লাহ আমি তোমার প্রতি মনোযোগ নিবদ্ধ করি, তোমার সত্তাতে ইমান রাখি, তোমার উপরে আমি তাওয়াক্কুল রাখি এবং নির্ভর করি, তোমার প্রতি সামনে বিনত হই, তোমার সাহায্য নিয়ে আমি শত্রুর মোকাবেলা করি, তোমার কাছে আমি মীমাংসা চাই, সুতরাং তুমি আমার সেই পাপ ক্ষমা করো যা হয়ে গেছে আমার পক্ষ থেকে বা যা ভবিষ্যতে হতে পারে, আর যা আমি গোপনে করেছি তাও ক্ষমা করো, আর যা প্রকাশ্যে করেছে তাও ক্ষমা করো, তুমি সর্বপ্রথম আর তুমি সর্বশেষ, তুমি ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়। তাই আত্মশুদ্ধি এবং খোদা সন্তুষ্টি লাভের জন্য শয়তানের সাথে যুদ্ধ করতে হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শয়তান যেভাবে তিনি বলেছেন যে আত্মসমর্পণ করেছে, তার শয়তান আত্মসমর্পণ করেছে, যার শয়তান আত্মসমর্পণ করেছে তিনি যেখানে এই দোয়া করেন এবং বেদনার সাথে করেন, এক সাধারণ মুমিনকে কত গভীরভাবে এই দোয়া করা উচিত, এই দোয়া এবং শয়তানের সাথে যুদ্ধ, আর দোয়া করার যে সুযোগ এবং তৌফিক খোদা তালার পক্ষ থেকেই লাভ হয়, শয়তানের বিরুদ্ধে যে যুদ্ধ করে মানুষ তাও খোদার সাহায্য ছাড়া সম্ভব নয়, খোদার সাহায্য লাভ করা তখনই সম্ভব যখন মানুষ খোদার সামনে ঝুঁকবে এবং খোদার অধিকার তাকে প্রদান করবে এবং খোদার নূর যদি মানুষ সন্ধানী হয় তাহলে এটি সম্ভব। আল্লাহ তাআলা প্রত্যেক মুমিনকে এর তৌফিক দান করুন, এর সুযোগ দেন। আরেকটি হাদিসে একটি দোয়া আছে, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলেন যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ কোনো দুঃখ বা কষ্ট পায় তাহলে তার এই দোয়া করা উচিত যে হে আল্লাহ আমি তোমার বান্দা এবং তোমার দাস এবং তোমার দাসীর সন্তান, এক সাধারণ মানুষ এবং এক মহিলার সন্তান, আমার ললাটের চুল তোমার হাতে, অর্থাৎ আমার উপর তোমার পুরো নিয়ন্ত্রণ রয়েছে, সকল শক্তি তোমার হাতে, আমার সম্পর্কে তোমার সিদ্ধান্ত এই কাজ করে, আর আমার সম্পর্কে তোমার সমস্ত সিদ্ধান্ত ইনসাফ ভিত্তিক সুবিচার ভিত্তিতে তুমি সিদ্ধান্ত করো, আমার সম্পর্কে আমার পাপের শাস্তি যে আমি পাই তা আসলে আমার কর্মেরই ফল, আর পুরস্কার যদি পাই তাও তোমার কথা মানার কল্যাণে এবং তোমার কৃপার কারণে আল্লাহ তাআলা কারো উপর কখনো জুলুম করেন না, অন্যায় করেন না। খোদার রহমত এবং দয়ার গণ্ডি ব্যাপক, কিন্তু খোদা কখনো কোন মানুষের উপর অন্যায় করেন না, জুলুম করেন না। আমার সম্পর্কে তোমার কাজা কাদার তাকদীর ইনসাফ ভিত্তিক আমি তোমার সমস্ত গুণবাচক সে সকল গুণবাচক নামে তোমাকে স্মরণ করছি, যে নামে তুমি নিজেকে অভিহিত করেছো বা সৃষ্টির মধ্য থেকে কাউকে যা শিখিয়েছ সেই গুণবাচক নামের পর তোমাকে ডাকছি, বা যা তুমি তোমার কিতাবে নাজিল করেছো তার দোহাই দিয়ে ডাকছি, বা তোমার অদৃশ্য জ্ঞানে যাকে তুমি প্রাধান্য দিয়েছ তার বেড়াতে তোমার কাছে হাত পাচ্ছি। মানে খোদার সকল গুণবাচক নামের কথা তো মানুষ জানে না, যেই গুণবাচক নামকে অদৃশ্য রেখেছ সেই নামের বরাতে চাচ্ছি। তুমি কোরআনকে আমার হৃদয়ের বাহার বা প্রশান্ত রূপান্তরিত করো, আমার বক্ষের আলোতে রূপান্তরিত করছ, আমার দুঃখ বেদনা দূর করার কারণ করো। যখন সেই দোয়া করে তখন আল্লাহ তাআলা তার দুঃখ বেদনা দূর করেন, আর এই দুঃখ বেদনার স্থলে আনন্দ এবং সুখ স্থান করে নেয়। হযরত আব্দুল্লাহ দিন মাসুদ বলেন যে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আল্লাহর রাসূল আমরা কি এই দোয়া মুখস্থ করে নেব? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেন নয়, যে ব্যক্তি এই দোয়া শোনে তার এই দোয়া মুখস্থ করা উচিত। হুজুর বলছেন যে আমি পূর্বে এক খুতবায় উল্লেখ করেছি যে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পবিত্র কোরআনেই সেই নূর বা জ্যোতি যার মাধ্যমে শয়তানি হামলা বা আক্রমণ থেকে রেহাই পাওয়া সম্ভব। এই দোয়াতে কোরআনকে বসন্ত রূপান্তরিত করো, এর অর্থ হল এই কোরআন পাঠ করা, এর উপর শিক্ষা মেনে চলা এবং এর উপর আমল এবং অনুশীলনের আল্লাহ তাআলা তৌফিক দেন। এই দোয়া নিয়ে যদি আমরা ভাবি, চিন্তা করি, প্রণিধান করাতে যদি কোরআন পড়ি, ভাবি এবং কোরআনে শিক্ষা অনুসারে চলি, তাহলে স্পষ্টতই এটি যদি হয় আল্লাহর অধিকার প্রদানের প্রতিও মনোযোগ নিবদ্ধ হবে, আল্লাহর বান্দাদের অধিকার প্রদানের প্রতিও মনোযোগ যাবে এবং মানুষ চেষ্টা করবে ইবাদতের মান এর ফলে উন্নত হবে। আর আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব এর যে বিষয়ে তা নিজ মহিমায় হৃদয়ের প্রশান্তির কারণ হবে এবং সমস্যার বেড়াজাল থেকে মানুষকে মুক্ত করার বা মুক্তি দেওয়ার কারণ হবে, সমস্যার বেড়াজাল থেকে মুক্তির কারণ হবে মানুষের জন্য। আরেকটি হাদিসে আছে, হযরত ইবনে আব্বাস বলেন যে রাতের বেলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন আমি তাকে এই দোয়া করতে শুনেছি, হে আল্লাহ আমি তোমার এই বিশেষ রহমতের ভিখারি যার মাধ্যমে তুমি আমার এর মাধ্যমে তুমি আমার হৃদয়কে হেদায়ত দাও, আমার আমার কাজকে সুশৃঙ্খল করো, আমার আগোছালো কাজকে সুন্দর করো, আমার হারিয়ে যাওয়া লোকদেরকে ফেরত দাও, আমার তুমি নিজ রহমতে আমার কাজকে পবিত্র করো, আমাদের আমাকে আমার উপর হেদায়ত এলহাম করো এবং যাদের প্রতি আমার ভালোবাসা আছে তারা তাদেরকে যেন আমি ফিরে পেতে পারি, এমন রহমত আমার উপর নাজিল করো যা আমাকে সকল পাপ থেকে রক্ষা করবে। হে আল্লাহ আমাকে এমন স্থায়ী ঈমান এবং বিশ্বাস দাও যার পর কুফরি কোনোভাবে থাকতে পারে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মর্যাদা পদমর্যাদা দেখুন, যে হে আল্লাহ আমাকে এমন স্থায়ী ঈমান এবং বিশ্বাস দাও যার পর কুফর বা কুফরি অবশিষ্ট থাকতে পারে না। কত সচেতনতার সাথে আমাদের এই দোয়া এখন করা হচ্ছে তা একটু ভেবে দেখুন। আমাকে এমন রহমতের ভাগী করো যার মাধ্যমে ইহ এবং পরকালে তোমার পক্ষ থেকে আমি সম্মান পেতে পারি। হে আল্লাহ আমি প্রতিটি সিদ্ধান্তে সফলতা চাই, তোমার পক্ষ থেকে শহীদদের মতো আতিথেয়তা এবং সৌভাগ্যপূর্ণ জীবন এবং শত্রু মোকাবেলায় বিজয় এবং সফলতা যেন আমি দেখি। হে প্রভু আমি আমার অনটন তোমার সামনে পেশ করছি, যদি আমার চিন্তাধারা দুর্বল হয় আর পরিকল্পনা ত্রুটিপূর্ণ হয় তবুও তোমার রহমতের আমি মুখাপেক্ষী। হে সকল বিষয়ের সিদ্ধান্তকারী, হে হৃদয়কে প্রশান্তকারী আমি তোমার কাছে সামনে হাত পাচ্ছি। যেভাবে ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমুদ্রে মানুষকে রক্ষা করে থাকো, একইভাবে আগুনের আজাব থেকে আমাকে রক্ষা করো, ধ্বংসের ধ্বংসাত্মক আওয়াজ এবং কবরের ফেতনা থেকে আমায় রক্ষা করো। হে আমার প্রভু, যেই দোয়া আমি যেই দোয়ার কথা আমি ভাবতেও পারি না, আর যেই বিষয়ের জন্য আমি তোমার সামনে হাতও পাতিনি, হ্যাঁ সেই কল্যাণ রাজি যার আমি যার চিন্তা যার মাথা যার কথা আমার মাথায় আসে না, কিন্তু তুমি তোমার সৃষ্টির মাঝে কারো সাথে সেই কল্যাণের যদি প্রতিশ্রুতি দিয়ে থাকো বা নিজ বান্দাদের কাউকে যদি সেই কল্যাণ দেওয়ার ইচ্ছা রাখো, তাহলে এমন সমস্ত কল্যাণের যে আমি ভিখারি আমাকে তা দান করো। হে সমগ্র বিশ্বজগতের প্রভু, আমি তোমার রহমতের দোহাই দিয়ে তোমার কাছে সেই কল্যাণ রাজির ভিক্ষা চাচ্ছি। হে আল্লাহ, যে সৃষ্টির সাথে দৃঢ় সম্পর্ক রাখো, হে খোদা যে হেদায়তের মালিক, যার সত্তা থেকে হেদায়ত উচ্চারিত হয়, কেয়ামত দিবস আমি রহমতের ভিখারি এবং সেই স্থায়ী যুগে তোমার রহমত চাই। তোমার দরবারে যে সমস্ত নৈকট্যপ্রাপ্ত বান্দারা উপস্থিত হবে এবং যে সমস্ত রুকু সেজদাকারীরা উপস্থিত হবে যারা অঙ্গীকার রক্ষা করে, এমন লোকদের সাহচর্য লাভ হয়। তুমি অত্যন্ত দয়াশীল এবং দানশীল, দয়াকারী এবং দানশীল সত্তা। তোমার দরবারে উপস্থিত নৈকট্যপ্রাপ্ত এবং রুকু সেজদাকারী আর অঙ্গীকার রক্ষাকারী বান্দাদের সাহচর্যের জন্য দোয়া করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই অঙ্গীকার রক্ষা করা, কথা রাখা, এটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কেননা তুমি অত্যন্ত দয়ালু এবং দানশীল। তুমি হে আল্লাহ আমাদেরকে আমাকে এমন হেদায়েত প্রাপ্ত পথ প্রদর্শক বানাও যে নিজেও পথভ্রষ্ট নয় এবং অন্যদেরকেও পথভ্রষ্ট করে না। তোমার প্রিয়দের এবং বন্ধুদের জন্য যেন আমরা শান্তির বাণী হয়ে থাকি। যদি মুসলমানরাই দোয়া করে তাহলে স্বচ্ছ এবং পবিত্র নিয়ত নিয়েই দোয়া করে তাহলে এই যুগের ইমামকেও মানার তৌফিক পেতে পারে। বলা হয়েছে তোমার শত্রুদের জন্য, তোমার বন্ধুদের জন্য আমরা শান্তির বাণী এবং তোমার শত্রুদের জন্য যেন আমরা যুদ্ধের প্রতীক হয়ে থাকি। তোমার ভালোবাসার কল্যাণে তোমার সমস্ত প্রিয়দের জন্য যেন ভালোবাসতে পারি, আর তোমার সাথে যারা শত্রুতা রাখে তাদের প্রতি যেন আমরা তোমার খাতিরে শত্রুতা পোষণ করি। হে আল্লাহ, আমাদের বিনয় অবনত দোয়া যা গ্রহণ করা তোমার হাতে, গ্রহণ বা প্রত্যাখ্যান করা তোমার হাতে, হে আল্লাহ এই দোয়াই হল আমাদের সমুদয় প্রচেষ্টা এবং পরিশ্রম। হে আল্লাহ, আমার হৃদয়কে আলোকিত করো, আমার কবরকেও আলোকিত করো, আমার অগ্রে পশ্চাতে শুধু জ্যোতি রেখে দাও, আমার আমার বামে উপরে নিচে সর্বত্র আলোকিত করো, আমার কান এবং আমার দৃষ্টিকেও আলোকিত করো, আমার চুলকে আলোকিত করো আর আমার চর্মকে তুমি আলোকোজ্জ্বল করো, আমার মাংস এবং রক্তে তুমি আলো সঞ্চার করো, আমার মেধাকে আলোকিত করো, আমার হাড়কে তুমি আলোতে ভরে দাও। হে আল্লাহ, আমার হৃদয়ে আলোর প্রতি নূরের মাহাত্ম সৃষ্টি করো, এরপর আমাকে সেই নূর বা আলো তুমি দাও, এক কথা আমাকে মূর্তিমান আলোতে রূপান্তরিত করো, পবিত্র সেই সত্তা যিনি বুজুর্গির লেবাস পরিধান করে সম্মানের আসনে আসেন, পবিত্র সেই সত্তা যিনি ব্যতীত কারো পবিত্রতার গান গাওয়া ঠিক নয়, পবিত্র সেই সত্তা যিনি শ্রেষ্ঠত্ব নিয়ামত এবং মাহাত্ম্যের অধিকারী, পবিত্র সেই সত্তা যিনি প্রতাপ এবং সম্মানের অধিকারী। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়া বোঝা, এই দোয়া করা এবং এই দোয়া থেকে কল্যাণ মণ্ডিত হওয়ার তৌফিক দেন, কল্যাণ মণ্ডিত করুন। আমরা যেন সে খোদার সেই নূর থেকে আলো থেকে সেই জ্যোতি থেকে অংশ পাই, জানিয়ে মহানবী সাল্লাম প্রেরিত হয়েছেন, তিনি মূর্তিমান নূর ছিলেন, কিন্তু তা সত্ত্বেও কত বেদনার সাথে এই দোয়া করছে। এই দোয়া আসলে তিনি আমাদেরকে শেখাচ্ছেন, অর্থাৎ আমার উম্মতের মোমিনরা যেন এই দোয়া করে এবং মূর্তিমান নূর হওয়ার চেষ্টা করে, আমার আদর্শ অনুসরণের চেষ্টা করে, খোদার অধিকার প্রদানে সচেষ্ট হয়, সৃষ্টির অধিকার প্রদানে যেন তারা সচেষ্ট হয়। তিনি সাল্লাল্লাহু ইসলাম নিজ অনুসারীদের এই আলোতে আলোকিত করার চিন্তায় ব্যাকুল ছিলেন। খোদা আমাদের তৌফিক দিন, আমরা আমাদের প্রতিটি কাজ যেন খোদার সন্তুষ্টির খাতিরে আমরা করে যেতে পারি, আর আমাদের নেতা, আমাদের মনিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে যেন ইহজাগতিক সকল ভালোবাসার উপর প্রাধান্য দিয়ে তার শিয়া উম্মতের জন্য যে তার স্বপ্ন ছিল, সেই স্বপ্ন যেন আমাদের মাঝে বাস্তবায়িত হয়। যে আশা প্রত্যাশা রাখতেন উম্মতের কাছে, সেই আশা প্রত্যাশা যেন আমাদের সত্তায় পুরা হয়। আর সর্বদা এই নূরুন আলা নূর রসুলের কল্যাণে কল্যাণমণ্ডিত হয়ে উম্মতি হিসেবে দায়িত্ব বর্তায় তা যেন আমরা পালন করতে পারি, এবং খোদার ফজলের যেন আমরা উত্তরোত্তর ওয়ারেস হতে পারি। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলছেন যে আমি দেখছি যে খোদা তালার বা ঐশী কল্যাণ রাজি অদ্ভুত নূর বা জ্যোতির আকারে রসুলুল্লাহর দিকে ধাবিত হচ্ছে এবং রসুলুল্লাহর পবিত্র বক্ষে তা প্রবেশ করে, সেখান থেকে বেরিয়ে অগণিত নালার আকারে, নহরের আকারে তা প্রবাহিত হয় এবং প্রত্যেক যোগ্য ব্যক্তি তা থেকে যোগ্যতা অনুসারে অংশ পাচ্ছে। আর যোগ্য কারা? যারা মানুষের অধিকার দেয় এবং আল্লাহর অধিকার প্রদান করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমাদের বক্ষেও, আমরা আমাদের নিজ বক্ষেও যেন আমরা সেই নূরকে ধারণ করতে পারি যা মুহাম্মদ রাসূলুল্লাহর পবিত্র বক্ষ থেকে প্রবাহিত এবং উচ্চারিত হয়েছে।
আলহামদুলিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر